রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদানী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
ইমরান ভাইয়ের কাছে যাব, ইয়াতিমের ব্যাপারে কিছু দিক নির্দেশনা আমরা নিব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে নেওয়া হলো যে ইয়াতিম, এখানে কয়েকটা দিক, ইয়াতিম কাকে বলে, ইয়াতিমের প্রতি যারা সদাচরণ করে তাদেরও কিছু ফজিলত হাদিসে পাকে এসেছে। এরপরে বিশেষ করে যারা ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করে, ইয়াতিমের হক নষ্ট করে অথবা ইয়াতিমের যে সম্পদ গ্রাস করে, তাদের ব্যাপারে শরীয়তের মধ্যে কোরআন হাদিসের মধ্যে যে দিক নির্দেশনা এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আজাবের ব্যাপারও ইরশাদ করা হয়েছে। বিষয়গুলো আমরা আজকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করব। শুরুতে ইয়াতিম কাকে বলে,
জি
এখানে ওই নাবালেক শিশু, ছেলে অথবা মেয়ে যে বালেগ হওয়ার পূর্বে বাবা ইন্তেকাল করেছে তাকে ইয়াতিম বলা হয়।
এখানে কিন্তু একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে,
জি
ছেলে বড় রয়েছে, আপনার অনেক বড় হয়ে গিয়েছে, বালেগ হয়ে গিয়েছে, তারপরে যদি মা বাবা কেউ ইন্তেকাল করে বেচারা ইয়াতিম হয়ে গেছে,
বেচারা ইয়াতিম হয়ে গেল।
কিন্তু আপনার ডেফিনেশনে তো
এটা আমার ডেফিনেশন, অর্থাৎ
শরীয়তের
হুকুম হচ্ছে যে ওই শিশুর সন্তান, ছেলে অথবা মেয়েকে ইয়াতিম বলা হয় যে বালেগ হওয়ার পূর্বে তার বাবা ইন্তেকাল করে। ওই সন্তান যখন সে আবার সাবালেগ হয়ে যায়, অর্থাৎ বালেগ হয়ে যায়, নাবালেগ থেকে বালেগ হয়ে যায়, তখন সে আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইয়াতিম থাকে না। এখানে শুরুতে আমরা আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইয়াতিমদের ব্যাপারে আমাদেরকে সজাগ করার জন্য ইয়াতিমের হুকুম কি ইসলামী শরীয়তে, মহানব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আচ্ছা দেখুন তো যে দিনকে অস্বীকার করে,
আচ্ছা
কে দিনকে অস্বীকার করে তার কর্মের মাধ্যমে, দ্বিতীয় দুটি আয়াতে মোবারকার মধ্যে দুই ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। ওই দুই ধরনের ব্যক্তির সাথে যারা খারাপ ব্যবহার করে তারাই মূলত তাদের কর্মের মাধ্যমে ইয়াতিমে সে কি করলো, দিনকে অস্বীকার করলো। দ্বিতীয় নম্বরে কি, সুতরাং সে হচ্ছে ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয়,
ইয়াতিমকে
ধাক্কা দেয়। যে প্রথম নাম্বার হলো, আচ্ছা দেখুন তো যে দিনকে অস্বীকার করে কে, সুতরাং সে হচ্ছে ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয়। তৃতীয় নাম্বারে এত হলো, এবং মিসকিনকে আহার দেওয়ার প্রেরণা প্রদান করে না। এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতে মোবারকে আমরা শ্রবণ করলাম যে ইয়াতিমের ব্যাপারে আমাদের করণীয় কি হওয়া উচিত। এখানে আপনার ইয়াতিমের সাথে সদাচরণ যে বিষয়টা, এটার সাথে ইমানের একটা সম্পর্ক, সেটা কি আমাদেরকে কাজের মধ্যে বাস্তবায়ন করা, কাজের মাধ্যমে ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমেও ইমানের পরিপূর্ণতা, আবার ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমেও কি, ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমেও যে আমার দিন থেকে যে আমি দূরে সরে যাচ্ছি, অর্থাৎ আমার দিন ইসলাম থেকে যে আমি দূরে সরে যাচ্ছি, এর একটা আপনার প্রকাশ্য একটা কি আলামত ইয়াতিমের সাথে। তো এই ইয়াতিম যারা আমাদের সমাজের মধ্যে, অনেকের অল্প বয়সে দেখা যাচ্ছে যে একটা দুটা সন্তান রেখে দুনিয়া থেকে চলে যায়। আপনারা প্রায় দেখবেন বিভিন্ন বাড়িতে পাওয়া যায় বাবা ইন্তেকাল করল অল্প বয়সে, যখন ওই সন্তান তার বাবা দুনিয়া থেকে চলে যায় সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে তার চাচা থাকে, তার পুপি থাকে, তার দাদা থাকে, তার দাদি থাকে, যারাই থাকে তাদের জন্য একান্ত কর্তব্য হলো তাদের দেখাশোনা করা, তাদের সাথে যদি ভালো
ভরণ পোষণ দেওয়া,
ভরণ পোষণ করা, এখানে
সদ ব্যবহার
সদ ব্যবহার করা। ওই ক্ষেত্রে যদি কোনো মিস্টেক হয়ে যায় তাদের সাথে খারাপ ব্যবহার করার কুফল এবং তাদের সাথে সদাচরণ করা যে ফজিলত হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে, আল্লাহ আকবর, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই ঘর যে যে ঘরের মধ্যে এতিমের সাথে ভালো ব্যবহার করা হয়
জি,
ওই ঘর কি বলা হয়েছে সবচাইতে উত্তম ঘর বলা হয়েছে। আর ওই ঘরকে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ঘর বলা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ঘরে এতিমের সাথে খারাপ ব্যবহার করা হয়।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
শিফা শরীফের মধ্যে একটা রিওয়ায়েত এসেছে শাহরুখ ভাই
জি,
আমার প্রিয় নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী যদি আমরা দেখি, তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে জীবনের জাহিরিভাবে পর্দা করা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণতা প্রদর্শন করেছেন। এই জন্য শাহরুখ আপনি দেখবেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আদিল এবং আমিন বলত, আমানতদার এবং ন্যায়পরায়ণ হিসেবে আখ্যায়িত করত সবাই। তারা আমার প্রিয় নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত ঘোষণার পূর্ব থেকেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসত এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন ফয়সালা নিত। রিওয়ায়েতের মধ্যে রয়েছে শিফা শরীফের একটা রিওয়ায়েত এখানে আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে নবুয়ত ঘোষণার পূর্বে আরবের সকল গোত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সম্মান করত এবং মোহাব্বত করত, যে কোনো বিষয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসত এবং বিভিন্ন ফয়সালা নেওয়ার জন্য তারা এটা খুব গভীরভাবে আকাঙ্ক্ষা করত। হযরত রবি বিন খাসিম রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, তিনি বলেন মক্কাবাসীদের এই কথার উপর ঐকমত ছিল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আরবের সবচেয়ে বেশি আমানতদার এবং সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ। এই জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষত্ব ছিল, নবুয়ত ঘোষণার পূর্বেই ইসলাম প্রচার এবং প্রসার করার শুরু করার পূর্বেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের বিভিন্ন গোত্রের লোকেরা তাদের মধ্যকার যে ঝগড়া বিবাদগুলো হতো, যে মনোমালিন্য হতো, যে মতানৈক্য হতো, যে সমস্যা হতো, সেটার ফয়সালা এবং মীমাংসা করার জন্য আমার প্রিয় নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসত এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুব সুন্দরভাবে ফয়সালা করতেন। ওই ফয়সালায় ওই মীমাংসার কারণে তারা মুগ্ধ হয়ে তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফয়সালাকে মাথা পেতে নিত এবং তারা অন্যজনের কাছে এটা বলে প্রকাশ করত যে তোমরা কি জানো এটা কার ফয়সালা, এটা হচ্ছে আমানতদার, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিয়ে বলতো, এটা হচ্ছে ওই আরবের সেই আমানতদারের ফয়সালা, সেই আমিনের ফয়সালা, এরকম বলে তারা সম্বোধন করত এবং সবাই সেটাকে মেনে নিত।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
মাহারা সন্তান কিংবা বাবাহারা সন্তান যারা রয়েছে তারাই জানে যে মা এবং বাবা চলে গেলে সংসারের কি দুঃখ দুর্দশা
নেমে পড়ে।
যাই হোক, সেদিকে যাচ্ছি না
জি।
তো ইসলামে স্বামী যখন মারা যায়
জি,
তখন কিন্তু নারী বিধবা হয়ে যায়, স্বামীহীন নারীকে বিধবা বলা হয়। ইসলামের নারীর মর্যাদার পাশাপাশি বিধবার সম্মান ও অধিকার নিশ্চিত করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে একজন বিধবা কখনোই সমাজ ও সংসারের জন্য বোঝা নয়। স্বামী হারা অসহায় নারী অপমান লাঞ্ছনার শিকার হয়ে জীবন যাপন করে। ইসলামের শুরু থেকে বিধবাকে ইসলাম স্বামীর মৃত্যুর পর তারা এক বছর ভরণ পোষণ পাবেন। বিয়ের সময় স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত মোহরানা, স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং পিতার পক্ষ থেকে প্রাপ্ত যে সম্পদ নারীরা পেয়ে থাকেন তা একান্তই তাদের। তাছাড়া যে বিধবাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে এবং তাদের কোনো সন্তানও নেই, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অনেক পুণ্যের কাজ বলে ঘোষণা দিয়েছেন। কাজেই এ তো গেল নারীর পার্থিব যে মর্যাদা, তার যে গ্রহণযোগ্যতা। আপনি অবাক হবেন যে ইসলামের পূর্বে নারী সমাজ যে অবহেলিত ছিল, বিশেষত কন্যা সন্তান যখন জন্ম নিত তাদেরকে কিন্তু জীবিত পুঁতে ফেলা হতো জমিনে, মাটি চাপা দেয়া হতো বনী ইসরাইলের যুগে। তো কাজেই ইসলাম কিন্তু সেই আইনটা রহিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এটাও কিন্তু নারীদের প্রতি একটা সম্মান। এছাড়াও আপনি দেখবেন যে একসময় অমুসলিমদের মাঝে একটা প্রথা ছিল, স্বামী যদি মারা যায় নারীদেরকেও কিন্তু জ্বালিয়ে দেয়া হতো, যাকে আমরা ইতিহাসে পড়েছি সতীদাহ প্রথা। অর্থাৎ স্বামীদের সাথে স্ত্রীকেও জ্বলন্ত জ্বালিয়ে দেয়া হবে, তাদেরকেও স্বামীদের সাথে পাঠিয়ে দেয়া হবে। তাদের একটা বিশ্বাস ছিল যে স্বামীরা যদি স্বর্গে যায় স্ত্রীও তাদের সাথে স্বর্গে যাবে, তাদেরকে জীবিত অবস্থায় জোর করে তাদেরকে সতীদাহ প্রথা,
কুসংস্কার প্রথা তাদের মধ্যে ছিল।
তো যাই হোক, ইসলাম কিন্তু এটাও সমর্থন করে না। দেখুন ইসলাম কত সুন্দর একটা ধর্ম। তো কাজেই পার্থিব মর্যাদার পাশাপাশি দেখুন, সন্তানকে রেখে বাবা যদি মৃত্যুবরণ করে তখন মা যদি সেই সন্তানকে আঁচলের ছায়ায় রেখে সেই সন্তানকে লালন পালন করে বড় করে, মায়ের আদরে সন্তানেরা ভুলে যায় বাবার অনুপস্থিতির বেদনা, যদি মা সন্তানের মুখের দিকে চেয়ে নিজের জীবন ও যৌবনকে যদি জলাঞ্জলি দিয়ে দেয়,
বিসর্জন
দিয়ে দেয় সন্তানের সুখের জন্য, সে যদি আর দ্বিতীয় কোনো বিয়ে
না করে,
তার মধ্যে যদি বিয়ের কোনো আগ্রহ হয়তো জাগবে কিন্তু যদি সে না করে, এই আগ্রহটাকে যদি সে দাফন করে দেয়, তাহলে তার পরকালে কি মর্যাদা রয়েছে। শুনুন,
মাশাআল্লাহ,
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে পাকের ফরমান শুনুন, আপনার আনন্দে আপনার অন্তরটা আন্দোলিত হয়ে যাবে। যে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমি ও পাণ্ডু বর্ণের চেহারার সেই রমণী যার স্বামীর মৃত্যু হয়েছে অথচ সে তার সন্তানের মুখের দিকে চেয়ে ধৈর্য ধারণ করল, অর্থাৎ দ্বিতীয়বার বিবাহ করল না, তাহলে জান্নাতে এই দুই আঙুলের মতো পাশাপাশি অবস্থান করব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই বিধবা নারীর প্রতি সুসংবাদ দিয়েছে, সে জান্নাতে আমার প্রতিবেশী হয়ে থাকবে।
সুবহানাল্লাহ,
দুই আঙুলের ইশারা করে বলেছেন যে আমরা পাশাপাশি থাকব।
আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
বিষয় নিয়েছি মা বাবাকে কদর করুন, ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা আমাদের খুব শ্রবণ করব। আসুন প্রথমে আমরা যাব আমাদের ইকরাম ভাইয়ের কাছে।
পিতা মাতার সম্মান আল্লাহ তাআলা এমন বৃদ্ধি করেছেন যার সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা।
মাশাআল্লাহ,
পিতামাতাকে সমান তাদেরকে উফ শব্দ বলো না,
জি।
তা পিতামাতা দুইজনকে যদি বার্ধক্য অবস্থায় পাই বা একজনকে পাই, তাদেরকে যেন উফ শব্দ না বলে, তাদেরকে যেন ধমক না দেয়,
জি,
তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলে। এখন সুন্দর কথা বলতে আমরা কোনটাকে বুঝি, শুধুমাত্র তাদেরকে খাবার খাওয়ানো বা তাদের জন্য সুব্যবস্থা করা, তারা যখন বার্ধক্য হয়ে যায় বা
মনে করি যা তারা বলেছে তা মানা, এটাও শুধু ভালো আচরণ মনে করি, কিন্তু যা ওনারা পছন্দ করেন না সেগুলো থেকেও কি বেঁচে থাকা হচ্ছে ওনাদের রিজামন্দির মধ্যে সামিল।
অবশ্যই হাদিস মুবারাকের মধ্যে রয়েছে, প্রিয় নবী রাসূল আরবী হুজুর পুরনোর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম, তা পিতামাতার সন্তুষ্টির লাভের মাধ্যমে জান্নাত পাবে, পিতামাতার অসন্তুষ্টির মাধ্যমে তুমি জাহান্নামের অধিকারী হবে। সুতরাং এমন কোন ব্যক্তি আছে যে জান্নাত চাই না? এমন কোন আশেক রয়েছে যে জান্নাত লাভের জন্য চেষ্টা করে না? সকল আশেকের রসুল চাই, কিন্তু আমাকে প্রথমত মনে রাখতে হবে যে পিতামাতার সন্তুষ্টিটা কিভাবে অর্জন করা দরকার। ছোটবেলায় ওই পিতামাতা যেভাবে আমার উপর দয়া করেছেন, আমার উচিত তাদের উপর ওইভাবে দয়া করা। জন্য মানে ইশাদ জন্যই তো আল্লাহ তাআলা ইশাদ করেছেন, আল্লাহ তুমি ওইভাবে দয়া করো যারা যেভাবে তারা আমাকে শৈশবকালে আমার উপর দয়া করেছেন।
ঠিক না ভাই? এটার মধ্যে, এই দোয়ার মধ্যে কিন্তু অনেক প্রভাব আছে।
অবশ্যই
এটার এটার গভীরতা যদি লক্ষ্য করা যায় না, যেভাবে তারা আমাকে লালন পালন করেছে, আচ্ছা তারা কিভাবে লালন পালন করেছে? বিছানায় আমি যদি মলমূত্র ত্যাগ করতাম সেগুলো পরিষ্কার করেছে, আল্লাহু আকবার। আমি হাঁটতে জানতাম না, হাঁটে আসে খেয়েছে,
আল্লাহু আকবার। বলা শেষ করা যাবে না আজকে, তো আমরা এসেছি বা ওই পিতামাতার মাধ্যমে শুধু একটুকু আমার পিতামাতা আমাকে পৃথিবী দেখিয়েছেন, তাদের শুকরিয়া দেয়, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে রাখি। কিন্তু ওই পিতামাতা আমাকে এই দুনিয়া দেখিয়েছেন, শুধু তাই নয়, স্টেপ বাই স্টেপ আজকে ওই অবস্থান থেকে আজকে এই পর্যন্ত যখন এসেছি, তখন পিতামাতা কখনোই পিতামাতার মুখ দিয়ে কখনো এই শব্দ বের হয় নাই যে আমার সন্তান তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। এই কথা বের এত কষ্ট দেওয়ার পরও আজকে পিতামাতা যখন বার্ধক্য হয়ে যায়, তখন তার আঙ্গুল কাঁপে, হাত কাঁপে, খাবার খেতে পারে না। তো আমাদের উচিত হচ্ছে যে ওই সময় আমার অবস্থার কথা চিন্তা করা। আমি যখন ছোট ছিলাম তখন আমি তো হাত দিয়ে খেতে পারতাম না, আমার পিতামাতা এই খাবারগুলো আমার মুখে তুলে দিয়েছিল।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তার মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
স্নেহ করা, যে হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, আজকে দেখবেন হয়তো আমাদের ঘরের মধ্যে আমাদের অনেক ছোট ভাই রয়েছে, ছোট সন্তান আমাদের ছোট ভাই রয়েছে মাশাআল্লাহ। আমরা যারা ছোট বন্ধুরা দেখতে পাচ্ছি এবং যারাই বা আমাদের দেখতে পাচ্ছেন, আমরা যেন আমাদের ছোটদেরকে স্নেহ করি। এবং প্রিয় ছোট বন্ধুরা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরাও যেন আমাদের অনেক সময় আমাদের অনেকেরই ছোট ভাই রয়েছে, তো এই ছোট ভাইদেরকে আমরা মহব্বত দিই আর স্নেহ করি, তাকে আমরা আদর করি। কেননা আমাদের মধ্যে অনেক ছোট বন্ধু রয়েছে যারা দেখা যায় কি তার অপর ছোট ভাই তাকে স্নেহ করে না, মহব্বত করে না, বরঞ্চ তার সাথে বিভিন্ন ঝগড়াঝাটি করে থাকে। কিন্তু এটা আমাদের করা উচিত নয়। কেননা এ আমার ছোট ভাই, একে আমাকে স্নেহ, একে আমার স্নেহ করা উচিত। এখন যদি আমি কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বা বিভিন্ন খেলাধুলার যন্ত্র নিয়ে বা বিভিন্ন খেলাধুলার জিনিসপত্র নিয়ে আমরা যদি তার সাথে ঝগড়া করি, তাহলে এটা কীভাবে হয়? কেননা এ আমার ভাই, এ আমার চাচাতো ভাই হতে পারে, এ আমার যে কোনো কেউ হতে পারে, সে আমার বন্ধুও হতে পারে, তাহলে আমি কীভাবে আমরা একে অপরের সাথে ঝগড়া করি? অবশ্যই আজকে আমরা এই সেগমেন্টস থেকে এটা শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের যারা ছোট ভাই রয়েছে তাদেরকে যেন আমরা কি করি, স্নেহ দিই, তাকে আদর করি, মহব্বত করি। আমার দ্বারা যেন সে কোনো কষ্ট না পায়, বরঞ্চ সেই যদি কোনো কষ্টমূলক যদি কোনো কাজ তার দ্বারা হয়ে যায় বা কোনো কারণ যদি সে মনে কষ্ট পায়, তখন আমরা তার সাথে গিয়ে তাকে সান্ত্বনা দিই, তাকে স্নেহ করি, যেন আর সে কি কান্নাকাটি যেন না করে। তো প্রিয় ছোট বন্ধুরা, এরকম যদি আমরা আমাদের কোনো ছোট ভাইকে স্নেহ করে, এর দ্বারা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আল্লাহ তাআলাও খুশি হবেন। এবং একটি কিতাবের মধ্যে এসেছে যে যারা কোনো ছোটদেরকে স্নেহ করে, মহাব্বত করে, ছোট সন্তান সন্ততিদেরকে স্নেহ করে, আদর করে, তাদেরকে বিভিন্ন সময় রাগমূলক কথাবার্তা বলে না, তাদেরকে কোনো বড় কথাবার্তা বলে না, তারা কান্না করে এরকম কোনো কাজকর্ম করে না, তাদেরকে স্নেহ করে, এদের জন্য একটি আলাদা জান্নাত রয়েছে। যে হ্যাঁ, জান্নাত তো অনেক রয়েছে, তার মধ্যে একটি নির্দিষ্ট জান্নাত রয়েছে তাদের জন্য যারা ছোটদেরকে স্নেহ করবে, মহব্বত করবে।
আসুন দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগ্রানে সুরার হামারি নাসলে অনুষ্ঠানের দৃশ্য।
আজ যে মৌজু মে আপকে সাথ ডিসকাস করুঙ্গা ও বড়া অজীব ভি হে অর হকীকত মে আহম ভি হে। تو والدین اپنی اولاد سے محبت بہت کرتے ہیں, بہت محبت کرتے ہیں, اور محبت کا ایک انداز یہ بھی ہوتا ہے بچوں کو खिलाते रहते हम, ये भी खाओ ये भी खाओ, ये नहीं लिया और लो और लो और लो और लो और लो कर करके इसे खिलाते हैं। और स्पेशली इन दिनों में तो फिर जो कुछ होता है वो अपनी जगह पर है। तो होता ये कि इससे गैर इरादी तौर पर यानी कोई ऐसी नीयत नहीं होती, बच्चे को कुछ प्रॉब्लम शुरू हो जाते हैं। वो प्रॉब्लम्स में ऑबेसिटी भी कहलाती है और ओवरवेट भी उसमें आ जाता है, यानी बच्चे मोटापा आ जाता है, इनकी चर्बी बढ़ जाती है, फैटी हो जाते हैं। बाद वक्त ऐसे फैटी थोड़े से मोटे थोड़े होते हैं, ऐसे बाद वक्त क्यूट लगते हैं, प्यारे लगते हैं, लेकिन असल में प्यारे हमें खुद तो लग रहे हैं लेकिन खुद ये बेचारे परेशान हो चुके होते हैं, और इनकी परेशानी के शायद इन्हें अभी इतना अंदाजा नहीं हो रहा होता और हमें भी शायद इतना अंदाजा नहीं हो, लेकिन ये बच्चे तकलीफ में तो आ चुके होते हैं क्योंकि इनका वेट बढ़ रहा है और इनका बदन बढ़ रहा है। अच्छा, ये फीलिंग हमारे इसमें इतनी हो नहीं रही होती है मगर होनी चाहिए। आप अपने बच्चों पर देखें, गौर करें कि ये इसका वेट बढ़ रहा है या कम हो रहा है। इस तरह मतलब कि जबर से खिलाना खिलाना चाहिए, मेरी मुराद ये नहीं है कि बच्चे को भूखा रखें, खिलाएं, लेकिन क्या खिलाएं? एनर्जेटिक चीज़ें ऐसी एक से एक होती हैं। तो इंशाल्लाह आज हमारा मौजू यही है जो मैंने आपको अर्ज किया है। तो अब ये गौर क्या करना है कि मैंने क्या खिलाना है क्या नहीं खिलाना। डॉक्टर ज़ीरक, इस मामले में आप क्या फरमाते हैं?
जी बिल्कुल, आप सही फरमा रहे हैं कि जैसे मोटापा जो है, ओबेसिटी, सबसे पहले तो ये बहुत बड़ी प्रॉब्लम भी है और ये जिसको हम मैन मेड प्रॉब्लम बोले, जैसे स्मोकिंग हो गई कि उसकी वजह से सेहत का नुकसान होता है, तो मोटापा भी हमारे एक अपनी ही पैदावार है इंसान की, ज्यादा खुराक होने की वजह से, कम एक्सरसाइज होने की वजह से। और बिलखसूस यूके में भी जो है ये आदाब शुमार काफी हैरान कुल है और तशवीशनाक भी है। और 2020 यानी जो अभी चल रहा है इस साल के आखिर तक, कम ओबेस जो है वो हर दो में से एक बच्चा जो है वो ओवरवेट या ओबेस होगा। और इसके जहाँ जिस्मानी तौर पर जो है वो असरात नजर आते हैं, कुछ अगर मेंशन करो, डायबिटीज, ब्लड प्रेशर, इसी तरह कोलेस्ट्रोल का बढ़ना, कैंसर का होना, तो ये तो यानी कि जिस्मानी तौर पर कुछ मामलाते, हार्ट डिजीज का हो जाना, एंजाइना, हार्ट अटैक। और जब इन लोगों को ये चीजें होती हैं तो उनके यानी कि डेथ रेट भी मोटापे वाले जो होता है उसका डबल हो जाता है।
कॉल्स थे।
मेरा नाम कामरान अहमद है, मैं सोबर से बात कर रहा हूँ। मेरा ये जो आपकी आज किताब के बच्चों में मोटापा, तो बच्चों में मोटापे कम करने का क्या तरीका है, मतलब कोई मदनी फूल बता दीजिएगा। जज़ाकअल्लाह खैरा।
आमीन। मैंने बेटा अर्ज किया, पेट भर कर डट के ना खाए, मीठा मैदा चिकनाहट से परहेज करे, और सब्जी और फलों पर गुजारा ज़्यादा करे, तली हुई फास्ट फूड टाइप की चीज़ें से अवॉइड करे, कोल्ड ड्रिंक से खुद को बचाए, और फिजिकल एक्टिविटी, चलना फिरना, काम काज, इसको कंटिन्यू करे। इंशाअल्लाह ताला सेहत भी अच्छी रहेगी और इबादत पर कुव्वत पाने की नीयत के साथ अपने आप को सेहतमंद रखें तो इंशाअल्लाह खुद को सेहतमंद रखने की ताल्लुक से फवाब मिलेगा। ये अच्छी नीयत बना लेनी चाहिए। अल्लाह आपको मुझे सेहत और तंदुरुस्ती के साथ, ईमान की सलामती के साथ जिंदगी नसीब फरमाए और सुन्नत भरी जिंदगी अता फरमाए। आमीन बिजाहिन नबीजिल अमीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।
आशुन एखन देखी बरकतमय रजनी अनुष्ठानेर किछु दृश्य। तन्मध्ये रमजानुल मुबारकेर बरकतमय रजनीते नामाज ओ अन्यान्य इबादतेर फजिलत ओ गुरुत्वपूर्ण मसाइल বর্ণনা করা হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয় নিয়েছি উত্তম খেয়ে, সে বিষয়ে আমরা প্রথমত আমাদের ডাম্পাস থেকে আমাদের হুজুর কামাল ভাই থেকে মাশাআল্লাহ মাদিনী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব।
আজকের বিষয় উত্তম খেয়ে, এটা একটা সমুদ্রের মতো বিষয়টা, কোন জিনিসটা রেখে কোন জিনিসটা বলি, তারপরও উত্তম খেয়ে এই জিনিসটা সবার আগে বলার চেষ্টা করি। আমারও আপনারও জানা দরকার আছে উত্তম খেয়ে। আমাদের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, মুসলমানদের মধ্যে অর্থাৎ মুসলমানের মধ্যে সবচাইতে সেই ব্যক্তি উত্তম, যার চরিত্র সবার থেকে উত্তম।
সুবহানাল্লাহ,
যার চরিত্র যত বেশি সুন্দর হবে এই ক্যাটাগরি অনুযায়ী উত্তম ব্যক্তি শ্রেণী বিভাগ হয়ে যাবে। যেমন ক্লাস 1, 2, 3 শ্রেণীর মধ্যে হয়ে থাকে রুন নাম্বার, ঠিক যার চরিত্র যত সুন্দর হবে তার মর্যাদা তত বেশি হবে, যার চরিত্র যত আলা বালা উত্তম হবে সেই মানুষের মধ্যে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাসূলের দরবারে সবচেয়ে উত্তম হবে। এটা হচ্ছে সসরাচর সভ্যতার মূল সমাধান।
সুবহানাল্লাহ,
যার চরিত্র সুন্দর। এখন চরিত্রটা কি? চরিত্রটা আসলে বেসিক্যালি ধরা যায় না, মাফ করা যায় না, কিন্তু বন্দার আচার ব্যবহার কথা বার্তা লেনদেন উঠা বসায় গ্যাদারিং এ মধ্যে বোঝা যায় সে কেমন, লোকটা কেমন,
তার চরিত্র কেমন।
অর্থাৎ এটা একে অপরের মধ্যে যখন কি হয়, আনাগুনা হয়, আড্ডা হয় বা আলাপ আলোচনা হয় বা যখন সে রেগে যায় বা যখন সে নিয়ামত পেয়ে যায়, বিভিন্ন অবস্থায় তার চরিত্রটা বেশি উঠে সে কেমন।
ওই ব্যক্তি উত্তম আল্লাহ তাআলা রাসূলের দরবারে যার চরিত্র সুন্দর। আমাদের মাঝে মাশাআল্লাহ আমাদের অপর মুবাল্লিগের দাওয়াত ইসলামী ফারুক ভাই মাশাআল্লাহ তশরিফ এনেছেন। জি হুজুর, আপনি কি বলবেন আজকে যে আমরা বিষয়টা নিয়েছি উত্তম কে সে সম্পর্কে?
আসলে উত্তম এটা আমার কামাল ভাই বলেছে অনেক একটা সমুদ্র, মানে অনেক দৃষ্টিকোণ রয়েছে কে উত্তম। হুজুর একটা যে হাদিসে পাক বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যার চরিত্র উত্তম।
আচ্ছা,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে তার পরিবারের নিকট উত্তম। আরো বলছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি আমার পরিবারের মধ্যে উত্তম। পরিবারের কাছে আমি উত্তম। এটা অনেক ইম্পর্টেন্ট একটা হাদিসের পার্ট, যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে তার পরিবারের কাছে ভালো। এখন এটা দৃষ্টান্ত যদি আমাদের দিকে করি, আমরা আমাদের স্বভাব হচ্ছে আমরা ঘরের বাইরে, ঘরের বাইরে মানে এমন সুন্দরভাবে কথা বলি মানুষ আমাকে ভালো মনে করে, কিন্তু আমি ঘরে যখন যাই আমার মা বাবার সাথে কিন্তু কর্কশ ভাষায় কথা বলি, আমার ছোট ভাই রয়েছে তার সাথে আমরা ভালো ব্যবহার করি না, আমার স্ত্রী রয়েছে তার সাথে আমরা সুন্দর আচরণ করি না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই উত্তম নয় যে গড় চারা আর যত ক্ষেত্র রয়েছে যেখানে যায় সে সুন্দরভাবে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, সুন্দর সুন্দর এমনভাবে কথা বলে যে মানুষের মন জয় করে ফেলে, কিন্তু ঘরে আসলে এর বিপরীত, সেই উত্তম নয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই উত্তম যে পরিবারের কাছে উত্তম। আর আমার নবী বলছেন যে আমি আমার নবীর তো মেসাল হয় না, কিন্তু আমার নবী বলছেন আমি আমার পরিবারের নিকট উত্তম, অধিক উত্তম।
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
বালআম বিন বাউরা কোন থা?
হযরত মুসা আলাইহিস সালাম কে দৌর কা এক শখস থা জো বড়া পৌঁছা হুয়া থা, লোহে মাহফুজ কি ইবারতে তক ও পড় লেতা থা, লেকিন উস পর বদবختی ইউ ছাই কে লোগো নে উসকো উবহারা কে তুম হযরত মুসা আলাইহিস সালাম কে লিয়ে বদদুয়া করো, ইয়ে মানা নেহি, মতলব মে ইনকে লিয়ে কেসে বদদুয়া করু। ফির ইন লোগো নে ও উন খুব নজরানে দিয়ে اور تحفہ حکیم کی یعنی سمجھدار آدمی کی بھی آنکھیں اندھی کر دیتا ہے، خوب تحائف دیے اس کو اور عورت پیش کی، عورتیں پیش کی، اور یہ آخر ان کی باتوں میں لالچ میں آ گیا اور گدی پر سوار ہو کر لوگوں کو ساتھ لے کر یہ چلا کہ فلاں جگہ جا کر پہاڑی پر دعا کرتے ہیں۔ پھر یہ پہنچا اور وہاں اس نے دعا کی تو حضرت موسیٰ علیہ السلام کے لیے جو یہ معاذ اللہ بد دعا کرنا چاہتا تھا وہ اپنے لیے نکلتی تھی، یعنی ان کا یہ نقصان ہو تو اس کا نکلتا تھا، میرا یہ نقصان ہو، تو یوں سب ہو رہا تھا، یہاں تک کہ اس کی زبان کتے کی طرح باہر نکل آئی اور بس یہ پھر برباد ہو گیا اور کفر پر مر گیا. یار موسیٰ علیہ السلام کے خلاف بدعا کرنا نبی کی دشمنی سے تو آدمی پھر بچ نہیں سکتا. یہ اصحاب کہف کا جو کتا تھا وہ اولیاء کرام کی صحبت کی وجہ سے جنت میں جائے گا, اور ولم بن باورا اس کتے کی شکل پر جہنم میں جائے گا اور ہمیشہ جہنم میں رہے گا. یہ لالچ اور عورت دولت, اس کا لالچ بھی بہت خراب ہے. اور نبی سے محبت اور صرف محبت ہی کرنی چاہیے, ان پر تنقید خطرناک.
شادی کے لیے کوئی وظیفہ بتا دیں.
رمضان المبارک کی 12ویں رات یعنی 11ویں اور 12ویں روزے کی درمیانی رات بعد نماز عشاء دو دو رکعت کر کے 12 نفل اس طرح پڑھیے کہ ہر رکعت میں سورۃ الفاتحہ کے بعد ایک بار سورۃ الاخلاص یعنی قل ھو اللہ شریف پڑھیے. 12 نفل پڑھ کر 100 مرتبہ درود شریف پڑھیے, پھر تمام نوافل اور درودوں کا ثواب بارگاہ رسالت مآب صلی اللہ تعالی علیہ وآلہ وسلم میں اسال ثواب کیجیے اور اپنے پروردگار کے دربار میں حضور اکرم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کے وسیلے سے عاجزی کے ساتھ ہو سکے تو روتے ہوئے کم از کم 12 منٹ اپنے لیے یا اپنی بہن بیٹی کے لیے اچھے رشتے کی دعا کیجیے. انشاءاللہ اگلے رمضان شریف سے پہلے پہلے مراد پوری ہوگی.
رمضان 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 رمضان.